हे राधे, जय श्री राधे, जय निताय, जय गौर, जय श्री राधे। আমরা দেখতে দেখতে আজ 26 দিন ব্যাপী শ্রীমতী রাধা ঠাকুরানীর সেই সমস্ত দিব্যাতি দিব্য মহাভাবসমূহের কথা শ্রবণ করেছি, করে আসছি। শ্রীমতী রাধা ঠাকুরানীর যে দিব্য ভাব, এই দিব্য ভাব কোত্রাপি দেখা যায় না, কোথাও দেখা যায় না। তো আমরা আমাদের আচার্যগণের কৃপায়, মহাপ্রভুর কৃপায় সেই সমস্ত দিব্য ভাব আমরা ইহ জগতে অবগত হতে পেরেছি। এটা কেবল শ্রীমান মহাপ্রভুর এই কলিযুগে বিশেষ একটি অফার, সুযোগ। এই কলিকালেও শ্রীমান মহাপ্রভুর কৃপায় এবং শ্রীমান চৈতন্যদেবের চরণাশ্রিত রূপ সনাতন গোস্বামীগণের কৃপায় আমরাও এই অতি সুদুর্লভ সুগোপ্য বিষয়বস্তু রাধা ঠাকুরানীর ভাব, গোপীগণের শ্রীকৃষ্ণের প্রতি কিদৃশ্য প্রেম তা আমরা জানতে পেরেছি। তাই শ্রীমান মহাপ্রভুকে আমরা কোটি কোটি প্রণাম করি, কোটি কোটি ধন্যবাদ জানাই যে প্রভু, তুমি সমস্ত শাস্ত্রের যে সারাংশ, এই কলির জীবের বহু প্রকার দোষ থাকার পরেও তুমি যে এই মহা গোপনীয় বিষয়বস্তুকে, কলির জীবকে জানিয়েছ, আচরণ করিয়েছ এবং শিখিয়েছ, এই জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ এবং কোটি কোটি প্রণাম। কোনো কালেই সম্ভব নয় এই গোপীগণের ভাবকে আস্বাদন করা, কিন্তু মহাপ্রভুর কৃপায় কোনো কোনো মহৎ ব্যক্তির দ্বারাও সম্ভব। তো আমাদের প্রসঙ্গ হচ্ছে আনুগত্য। এই ভক্তিরাজ্যে স্বতন্ত্রতা অবলম্বন করে কেউ কিছুই করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, কোনো সাধনাই করতে পারবে না। কেবল কি হবে যে অযথা সময় নষ্ট। আপনার যদি আনুগত্য না থাকে এই গোপীদের, তো পরের কথা। প্রথমে বলছেন শাস্ত্র, সাধুগুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় করে, তাদের আনুগত্য স্বীকার করে ঈশ্বরের উপাসনার জন্য অগ্রসর হতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। সাধন সিদ্ধ এবং কৃপা সিদ্ধের কথা আমরা শ্রবণ করেছি। সমস্ত ভক্তেরাই প্রায়শ তারা কৃপার মাধ্যম থেকেই প্রভুর শ্রীচরণ প্রাপ্ত হয়েছেন, আর কোনো পথই নেই, আর কোনো অবলম্বনই নেই। সর্বশ্রেষ্ঠা সমস্ত সতীগণেরও আরাধ্যা দেবী লক্ষ্মীকে উদাহরণস্বরূপ দেখিয়েছেন যে আনুগত্য। যদিও এই যে গোপীদের আনুগত্য এটা তো অনেক উপরের, কিন্তু প্রথমত গুরুদেবের চরণকে আশ্রয় করতে হয়, আনুগত্য স্বীকার করতে হয়। তারপরে শ্রীমান মহাপ্রভুর কৃপায় পরম্পরাক্রমে আচার্য পাদগণের ধারাতে গুরুদেব পর্যন্ত এই সমস্ত দিব্য ভাব আসে। তা সেগুলিকে অবগত হতে হলে, হৃদয়ে ধারণ করতে হলে কোনো সৎ গুরুর চরণ আশ্রয় করতে হবে। দেখুন, শাস্ত্র কাউকে কিন্তু কনসিডার করে কোনো কথা বলে না, শাস্ত্র তো কাউকে ভয় করে না, শাস্ত্রের তো কোনো স্বার্থ নেই যে আপনার থেকে কিছু পাবে, এই আশা নয়। শাস্ত্র আমাদিগকে কি বলছেন যে তোমরা নিজেকে শুধরিয়ে নাও। আমাদের মধ্যে অনেক দোষ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আদি পরিপূর্ণ মাত্রায়। তাই সেগুলিকে দমন করতে হলে কি হবে, সৎ গুরুর চরণ আশ্রয় করতে হবে। এখানে সৎ শব্দটি কেন প্রয়োগ করলেন? তার মানে অসৎ শব্দ আছে? তাহলে সৎ গুরু বলা হয়েছে, দ্যাট মিন্স অসৎ গুরুও আছে, যারা নিজেদের মান সম্মানের প্রতিষ্ঠার আশায়, অর্থের লোভে সেজে গুজে গুরু সেজে বসে আছে, তারা প্রকৃত গুরু নয়। যারা নির্মৎসর, নির্লোভী, হৃদয়টা অনেক বিশাল, সর্বদা শিষ্যদের প্রতি অনুগ্রহ করে থাকেন, কৃপা করে থাকেন, দয়া করে থাকেন, শিষ্যের মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, যিনি শাস্ত্রবেত্তা, তিনিই তো গুরু। আমার মতন সাজাগোজা কপট বৈষ্ণবের কথা বলেননি, এখানে কি বলছেন, সদ্গুরুর চরণ আশ্রয় কর। তাহলে সদ্গুরুই সৎ কথা, সঠিক কথাগুলি তিনি জানেন, তিনি কৃপা করে বলবেন। বর্তমান সময়ে তো শিষ্যের থেকে গুরুর সংখ্যা বেশ, এদের মধ্যে থেকে সদ্গুরুকে লক্ষ্য করতে হবে। দেখা হলো ভাবের আবেগে, যেখান থেকে খুশি সেখান থেকে দীক্ষা গ্রহণ করার পর তারপরে কত রকমের অসুবিধা। তাই শিষ্য গুরুদেবকে পরীক্ষা করবে, তার হাব ভাব, আচার আচরণ, তার ভেতরে একটা ভাব, বাইরে একটা ভাব, এ টু ফেস, দুমুখদের থেকে শাস্ত্রে দূরে থাকতে বলছেন। তা না হলে কিন্তু আপনার মঙ্গল হবে না, শাস্ত্রেই এই কথা বলেছেন। শিষ্য গুরুদেবকে দীক্ষার পূর্বে পরীক্ষা করবে, শিষ্য গুরুদেব কি করবে যে শিষ্যকে পরীক্ষা করবে। কিন্তু আজকাল কিন্তু তা না, এখন শিষ্যদের ভাবে এ তো আমার কাস্টমার, আমার খরিদ্দার, এই যে কোনো প্রকারে একটু কানে ফু দিতে পারলেই আমার ব্যবসাটা ভালো চলবে। এই প্রকার লোভী গুরুর থেকে দীক্ষা গ্রহণ করে কোনো লাভ হবে না। তাই শাস্ত্রে কি বলছেন, সৎগুরুর চরণকে আশ্রয় কর। আমার বাইরে একটা রূপ আর ভেতরে আরেকজন বসে আছে, এটাকে দুই মুখ বলা হয়েছে, টু ফেস। এই প্রকার সাধুগুরুর থেকে সর্বদা দূরে, তা না হলে তার তো মঙ্গল হবেই না আর আপনারও হবে না। তাই আনুগত্যের কথা বলতে বলতে পূর্বেই বলা হয়েছে শাস্ত্রে যে সৎ গুরুর, সৎ সাধুর চরণকে আশ্রয় করো। শাস্ত্র কিন্তু খুব কঠিন কথা বলে, অনেকের গায়ে এই কথাগুলো তীরের থেকেও যেন আর বেশি লেগে পড়বে, কিন্তু কিছু করার নেই। শাস্ত্রে এমনই বলেছেন, আমাদেরকে শুধরানোর জন্য, এই যে আপনি এত কষ্ট করে প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে, কত রকমের সমস্যার মধ্যে থেকে আপনি কৃষ্ণ অনুশীলন করতে চলেছেন, কেন? নিজেকে মডিফাই করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য। সেই জন্যই তো আপনি এত কষ্ট স্বীকার করছেন, তা না হলে সাধারণ সমাজের মধ্যে আপনিও গা ভাসিয়ে নিজেকে ভাসিয়ে দিতেন। কিন্তু না, আপনি কেন ভক্ত হচ্ছেন? নিজেকে মডিফিকেশন করার জন্য, সংশোধন করার জন্য। তো সংশোধন কে করবেন? শাস্ত্র। শাস্ত্র কে জানেন? গুরুদেব। তাহলে তার থেকে নিজেকে শুধরানোর জন্য গুরুদেবের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আনুগত্য স্বীকার করতে হবে। যে কোনো জায়গাতে আপনি যদি মস্তক বিক্রয় করে দেন, সমর্পণ করে দেন, তাহলে আপনাকে মিসইউজ করবে। তাই পরম ভক্ত সম্বিতের মূর্তি শ্রী উদ্ধবজি, তিনি ভাবছেন তাই তো, মাথাটা যে বিক্রয় করব, তো বিক্রয় করার মতো একমাত্র স্থান কোথায়? এই শ্রী গোপীদের চরণ, এছাড়া এই মস্তক যেখানে সেখানে সমর্পণ, দ্যাট মিন্স বিক্রয় করা যাবে না। তাই আমাদেরকেও অ্যালার্ট করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন যে সেই প্রকার জায়গাতে গিয়ে নিজেকে সমর্পণ করে জীবনটাই ধন্য করো। আমার মতো লোভী ব্যক্তির কাছে এলে আমি তো চাইব কিভাবে তাকে চোষণ করা যাবে। অনেক কঠিন কথা বললে, এই সমস্ত কথা শুনলে যারা সেই দোষে দোষী তারা বলবে, এ পাঠ করছে না লোকেদের নিন্দা করছে? তাই প্রথম আনুগত্য স্বীকার। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। আহা, আনুগত্য! আনুগত্য যদি স্বীকার করা যায় আর সঠিক সৎ গুরুদেবের চরণ আশ্রয় করা যায়, তাহলে বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্রগণের যে প্রাপ্য স্থান, সেই বৈকুণ্ঠ, সেই গোলোক আপনি অনায়াসে প্রাপ্ত হতে পারেন, নচেত বিপরীত হতে পারে, আপনি নরকে আসতে পারেন। শাস্ত্র কাউকে কনসিডার করেনি, কোথাও তোষামত করেনি, সেখানে তো ল বলা হয়েছে, রুলস বলা হয়েছে, তো ল তো কঠিন হয়, তীরের মতো নয়। সৎসঙ্গে, একটি সাধারণ শব্দে বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস। প্রকৃত সৎসঙ্গ হলে যোগীগণেরও দুর্লভ স্থান বৈকুণ্ঠ গোলোক প্রাপ্ত হওয়া যায়, অসৎ সঙ্গে পড়লে হেতু বিপরীত, আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এত সহজ নয়। নির্মৎসর হতে হবে, হৃদয়টাকে স্বচ্ছ হতে হবে। আনুগত্যময়ী ভজন, স্বতন্ত্র হয়ে কোনো লাভ নেই, কিছুই করা যাবে না। যারা সদ্গুরুর চরণ আশ্রয় করেন তাদের জীবনটা ধন্য হয়ে যায়। আর আগে বাড়বো না এই বিষয়ে। সকালে সকালে মনে পড়ছে একজন ভাগবত প্রসিদ্ধ, বিশ্ব প্রসিদ্ধ এক নারীর কথা। কে সেই নারী? নামটা আপনারা যারা যারা অনলাইনে আছেন নামটা চিন্তা করে আমাকে কমেন্টস করতে পারেন। একজন কুৎসিত কুমারী কন্যা ছিল, ভীষণ কালো, দেখতেও খুব খারাপ। তো ইহজগতের সম্বন্ধ দেহের সঙ্গে, এই যে বিবাহ আদি করে তারা দৈহিক সুখ ভোগ করার জন্য, অর্থাৎ কাম তৃপ্তি করার জন্য। সেই কুমারী কন্যাটির মন ছিল অনেক বড়, কিন্তু কে দেখে মন? শরীর দেখে, রূপ দেখে। সেই কুমারী কুৎসিত কৃষ্ণবর্ণা বিশিষ্টা সেই কুমারী কন্যার আর বিবাহ হয় না। সকলে তো শরীরের সাথে বিবাহ করে, মন দেখে না। দেখতে দেখতে তার বিবাহ সময় অতিক্রম হতে চলেছে। একটি পুত্র পাওয়া গেল, একটি ছেলেকে পাওয়া গেল। সাধারণ শব্দেই আসি আমরা, একটি ছেলেকে পাওয়া গেল। ছেলেটি কেমন না? পিতা মাতার খুব অনুগত, ভীষণ অনুগত। পিতামাতা খুবই ভালো ভক্ত। পুত্রকে বলল, বৎস, আমরা যদি একটি কন্যাকে ঠিক করে তোমার সঙ্গে বিবাহ দিই তাহলে তুমি কি তাতে সন্তুষ্ট হতে পারবে? পুত্র বলল, হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। পিতামাতাকে বলল, তোমরা যার সঙ্গেই আমার বিবাহ ঠিক করবে আমি তাকেই বিবাহ করব। পিতামাতা এই কালো কুৎসিত দেখতে এই কন্যাটিকে ঠিক করে বিবাহ দিল, তার মুখটা পর্যন্ত দেখল না। মুখটা দেখল না, কিন্তু জনগণের কানাকানিতে কিছু সন্দেহ হলো। যখন পালকিতে করে প্রাচীনকালে বিবাহ হতো, আমি বলছি ত্রেতা যুগের কথা, তা পালকিতে করে একই পালকির মধ্যে দুদিকে দুজন বসেছে, নববিবাহিতা কন্যা আর নূতন বর। যেতে যেতে জঙ্গলের পথ দিয়ে পালকিতে করে নিয়ে চলেছে নববিবাহিত যুগলোদ্দয়কে। যেতে যেতে সেই ছেলেটি ভাবছে, বর ভাবছে যে কি যেন বিবাহের সময় সকলে কানাকানি করছিল ঠিক বুঝতে পারলাম না। বনের পথ দিয়ে চলেছেন পালকিতে করে, আপন গৃহে নিয়ে যাচ্ছেন নব বিবাহিতা বধূকে। ভাবলেন তাই তো, একবার ঘুমটাটি উঠিয়ে দেখা যাক না, আমি যাকে বিবাহ করেছি সে কেমন। বর যখন সেই নববিবাহিতার ঘুমঘট উঠিয়ে দেখলেন, দেখে সে তো বলছেন সর্বনাশ, একে আমি গৃহে নিয়ে যাব না। সেই বনে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। বরযাত্রীরাও তারাও কি করলো, সেইখান থেকে তাকে সেই বনে ফেলে তারাও পালিয়ে চলে গেল। বনে বনে নববিবাহিতা বধূ সে রোদন করতে থাকে, ক্রন্দন করতে লাগল। সেই বনে অনেক মুনি ঋষিরা ছিলেন, তন্মধ্যে একজন মুনি ছিলেন, তিনি পরম দয়ালু। তিনি জিজ্ঞাসা করছেন, হে কন্যে, কন্যা বলছেন, হে পুত্রী, তুমি একাকী এই নির্জন বনপ্রদেশে কেন রোদন করছো, কি তোমার দুঃখ? দেখুন সদ্গুরু, কি তোমার দুঃখ আমায় বলো। নববিবাহিতা নব সমস্ত শরীরে বিবাহের মঙ্গল চিহ্ন আদি ধারণ করা রয়েছে, সেই নববধূ বলল, বাবা এই এই বৃত্তান্ত, আমি তো দেখতে খুব কুৎসিত, ভালো না, আমার বিবাহই হতো না। দৈবক্রমে যদিও বিবাহ হলো, যখন সে আমার মুখ দেখলো তখন সে আমাকে এই বনে ছেড়ে সে পালিয়ে চলে গিয়েছে, আমাকে গ্রহণ করবে না। সেই সৎ সাধু তিনি বলছেন, মা, ইহ জগতে সকলে যে বিবাহ করে ম্যাক্সিমাম তারা শরীরকে দেখে বিবাহ করে, বড় স্বার্থী ইহ জগতের লোকেরা। দেখো ভগবান তিনি হচ্ছেন সকলের প্রতি সমদৃষ্টি রাখেন, ভগবানের কাছে সবাই সমান। ভগবান সকলকে ভালোবাসেন। দেখো ইহ জগতে যদি কেউ মনে করে এই সংসারে আমাকে অনেকে ভালোবাসে, কিন্তু বেশিরভাগ স্বার্থ লুকিয়ে থাকে এই সংসারের মধ্যে। তুমি এক কাজ করো, তুমি আমার আশ্রমে প্রভুর উপাসনা করো। দেখবে তোমার পরম মঙ্গল হবে। কে ইনি বলুন? ইনি হচ্ছেন দেবী সবরী, যিনি ভগবান শ্রী রামচন্দ্রকে সাক্ষাতে নিকটে পেয়েছিলেন, দর্শন করেছিলেন, পূজা করেছিলেন। এমনই তার ভগবানের প্রতি প্রীতি যে তিনি কুল খেয়ে খেয়ে দেখতেন, এটা টক ফেলে দে, এটা ভালো না, এটা প্রভুকে দেওয়া যাবে না। কত সরল চিত্তের ভক্ত এরা। মাতা সবরীর চরিত্র বলা হচ্ছে, সাধু আপন আশ্রমে নিয়ে গিয়ে তাকে দীক্ষা প্রদান করলেন, শিক্ষা প্রদান করলেন। এবং এই সবরই তিনি গুরুদেবের চরণকে আশ্রয় করলেন, আনুগত্য স্বীকার করলেন। গুরুদেব যখন যেমনভাবে প্রভুর উপাসনা করতে বলেছে, যেমনভাবে সেবাদি করতে বলেছে, নিরলসভাবে, অলসতা কিন্তু আমাদের জন্য মহাশত্রু, আলস্য। আলস্যকে যারা ত্যাগ করতে না পেরেছে তাদের জীবনটাই আলস্যময় হয়ে, সর্বদা ঘুমিয়েই তাদের জীবনটা শেষ হয়ে যাবে। এত সুন্দর মনুষ্য শরীর পেয়ে যদি সব শেষ হয়ে যায়, এত কষ্ট করে এসেছি, যদি একটু জ্ঞানচক্ষুটা খুলে দেখা হয় তাহলে আমরা কত কষ্ট করে, কত সাধনার ফলে, কত প্রার্থনার পরে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, সেটা অলসতা করে যদি বৃথায় ক্ষেপণ করা হয় সময়, তাহলে আমাদের থেকে আত্মঘাতী আর দ্বিতীয় কেউ নেই। সৎ গুরুদেবের চরণ আশ্রয় করে সবরী মাতাজি, তিনি কি করলেন, ভগবানকে দর্শন করেছিলেন, ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। তাই এখানে আনুগত্যের প্রসঙ্গে প্রসঙ্গটি দৈব ইচ্ছাতে এসে উপস্থিত হয়েছে। এখানে আনুগত্য হচ্ছে মুখ্য এবং সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। কপট ব্যক্তিদের থেকে সর্বথা দূরে থাকতে হবে, তাহলেই আমাদের পরম মঙ্গল হয়ে থাকবে, নির্মৎসর ব্যক্তিদের সঙ্গ লাভ করতে হবে। ভালো সাধু ভালো গুরুর যদি চরণ আশ্রয় করা যায় জীবনটাই ধন্য হয়ে যাবে, এর বিপরীত হলে কি হবে বুঝতেই পাচ্ছেন, বারংবার বলা ঠিক নয়। তাহলে সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করলে কি হয়, সেই ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। উদ্ধবজি মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ যখন ইহ এই মর্তস্থিত লীলা দাপরের শেষ ভাগে, ভগবান তিনি যখন এই পৃথিবী ছেড়ে দিব্য ধামে নিজ ধামে যখন গমন করবেন, ঠিক সেই সময় উদ্ধবজি অনেক প্রশ্ন করেছিলেন, অনেক প্রশ্ন করেছিলেন। ভগবান তিনি রেফারেন্স দিচ্ছেন, অমুক শাস্ত্রে এই কথা বলা হয়েছে, তমুক শাস্ত্রে এই কথা বলা হয়েছে, উদ্ধব ঋষি মৈত্রীও সেখানে ছিলেন। উদ্ধবজি তিনি বারংবার বলছেন যে হে ভগবান, তুমি তোমার নিজের মুখের কথা একবার আমাকে বলো না, তুমি তো বারবার রেফারেন্স দিচ্ছ, এই যে ২৪ গুরুর বর্ণনা দিয়েছ সেটাও তুমি আমাদের যদু মহারাজকে লক্ষ্য করে তুমি বলেছ, তুমি নিজের একটা কথা বলো না। ভগবান বলছেন, আরে আমি যে কথাগুলি বলছি শাস্ত্রের কথা সেগুলো সবই আমার বলা, সুতরাং আমি নূতন করে কি বলবো, আমি নূতন করে কি বলবো, বলছেন না একটা কিছু তুমি আমায় বলো। অনেক কঠিন কথা বলেছেন, বলবো কি, অনেক কঠিন কথা বলেছেন। বলছেন দেখো, যারা ইহ জগতে ভালো ভক্ত, যেমন সদ্গুরু অসৎগুরু, ভালো ভক্ত সদ্ভক্ত অসৎ ভক্ত সবই রকম রয়েছে, ভক্ত বা বৈষ্ণবদের মধ্যে বিচারিলে আছে তারতম্য, উত্তম ভক্ত মধ্যম ভক্ত কনিষ্ঠ ভক্ত, তাদের অনেক লক্ষণ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তন্মধ্যে আমাদের আচার্য শ্রীমৎ রূপগোস্বামী চরণ ভক্তিরসামৃত সিন্ধুতে বর্ণনা করেছেন বিস্তারিতভাবে, আপনারা তা অধ্যয়ন করতে পারেন। তো বলছেন দেখো, যে যতই কিছু করুক না কেন, তাকে কি করতে হবে, নিজের মনকে গুটিয়ে নিয়ে বিষয়বস্তু চিন্তন থেকে বিরত থেকে সেগুলোকে আঁকড়ে ধরে না রেখে সর্বদা আমার চিন্তন করলেই তার মঙ্গল হয়ে যায়। তাহলে সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করলে উদ্ধব কি হয় জানো? প্রভু নিজের মুখের কথা বলছেন, বারংবার বলাতে উদ্ধবের মানে একটা জেদ সৃষ্টি হলো যে প্রভুর মুখ নিঃসৃত একটি কথা আমি শুনতে চাই। তা প্রভু মুখ নিঃসৃত দুটি শ্লোক আমরা শ্রবণ করব। খুব কঠিন কথা, কিন্তু আনুগত্যের প্রসঙ্গে আমরা শ্রবণ করি। যতপোশ্রয় মানস্য ভগবন্তম বিভাবসম শীতম ভয়ম তমপ্যেতি সাধুন সংসেবতাস্তথা। বলছেন যারা সাধু গুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করে সমস্ত প্রকার কষ্ট সহ্য করে পড়ে থাকে, সাধুর চরণ আশ্রয় করে থাকে, গুরুদেবের চরণ আশ্রয় করে থাকে, তাহলে তার কি হবে? বলছেন যত উপশ্রয়মানস্য ভগবন্তম বিভাবসম শীতম ভয়ম তমপ্যেতি সাধুন সংসেবতাস্তথা। প্রিয় উদ্ধব, যারা সাধুগুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় করে থাকে তাদের কেমন হয়, কি হয় দেখো, আমি তোমাকে সংক্ষেপে বলছি। বলছেন হে উদ্ধব, যেমন কেউ অগ্নিকে আশ্রয় করলে, আগুনকে আশ্রয় করলে তার কি হবে? আগুন অনেক শক্তিশালী পাওয়ারফুল জিনিস, আগুনকে আশ্রয় করলে কি হবে? প্রথম হচ্ছে তার শীত নিবারণ হবে, ঠান্ডা লাগবে না। আর কি হবে? তার কোনো জন্তু জানোয়ারের ভয় থাকবে না, কারণ আগুনকে দেখলে জন্তু জানোয়ারেরা পালিয়ে যায়। নর্মদা পরিক্রমায় যারা গিয়েছেন, অনেক কঠিন, আমি পরিক্রমা করিনি, কিন্তু নর্মদা নদীকে অনেকে প্রদক্ষিণ করে অনেক কিছু সিদ্ধি লাভ করেছেন, ভগবানকেও দর্শন লাভ করেছেন। নর্মদা পরিক্রমার অনেক ফল, অনেক কঠিন, অনেক দুরূহ। সেখানে রাত্রে কি করে, চতুর্দিকে শুকনো কাঠ জ্বালিয়ে রেখে সাধুরা বা যারা পরিক্রমার্থী ভক্তেরা, তারা আগুনের মাঝে বসে থাকতে হয়, কারণ সেখানে এক ধরনের কালো চিতা আছে। চিতা তো অনেক রকম হয়, কিন্তু এই কালো চিতা হচ্ছে সর্বাধিক খতরনাক। তারা কি করে, চতুর্দিকে আগুন জ্বালিয়ে রাত্রি কাটায়। সেখানে ওই কালো চিতা সহসা আসতে সাহস করে না, আগুনকে ভয় করে। যারা সাধুর চরণ আশ্রয় করে, গুরুদেবের চরণকে আশ্রয় করে, আনুগত্য স্বীকার করে, তাদের কি হয়? যেমন অগ্নিকে আশ্রয় করলে শীত তার কাছে আসতে পারে না, ভয় তাকে স্পর্শ করতে পারে না, এবং অন্ধকার সেখানে আর থাকে না। ঠিক সেই প্রকার যারা শ্রীগুরুচরণ আশ্রয় করে আনুগত্যে থাকে তাদের এই প্রকার। যেমন ইহজগতের দৃষ্টান্ত দিচ্ছেন ভগবান, যে তাদের শীত থাকে না, ভয় থাকে না, অন্ধকার থাকে না। সেই প্রকার তাকে, সেই সাধুর চরণাশ্রয়কারী, গুরুদেবের চরণাশ্রয়কারী ব্যক্তি, সে আমার মায়া থেকে মুক্তি পেয়ে যায়, আমার মায়াও তাকে স্পর্শ করতে পারে না। আর সাধুগণের সেবা করলে কি হয়, তার জড়তা অলসতা ত্যাগ হয়ে যায়, এবং এই সংসার ভয় ত্যাগ হয়ে যায়, অজ্ঞান অন্ধকার নাশ হয়ে যায়। আগুনের যে যে ক্রিয়াগুলো বললেন সেগুলো অন্যদিকে ডাইভার্ট করে বললেন, ভগবানের মায়া তাকে স্পর্শ করতে পারে না, তার অজ্ঞান অন্ধকার দূরে চলে যায়, এবং সে অন্তিমে আমাকেই প্রাপ্ত হয়। উদ্ধব, ইহ জগতে যত যত ভক্ত, মহাত্মা, সাধু সন্ত, মুনি ঋষি যা কিছুই আছেন, যারা যারাই আছেন, তাদের মধ্যে যারা স্ত্রী চিন্তা করে তারা কিন্তু আমাকে প্রাপ্ত হয় না। চৈতন্য চরিতামৃত বলছেন, স্ত্রী সঙ্গী এক অসাধু। এখানে স্ত্রী সঙ্গী বলতে আপন সহধর্মিনী নয়, যারা ত্যাগমার্গে রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে, যারা কামুক তাদের ক্ষেত্রে বলা হয়েছে স্ত্রী সঙ্গী এক অসাধু, চৈতন্য চরিতামৃত বলছেন। তা ভগবান বলছেন, কিং বিদ্যায়া কিং তপস্যা কিং ত্যাগেন শ্রুতেন বা কিং বিবিক্তেন মৌনেন স্ত্রী বীর্যস্য মনোহৃতম। অনেক কঠিন কথা গো এগুলো, এগুলো কেউ বলবে না সহজ। শ্রীমদ ভাগবত বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী, বলছেন কি বিদ্যা তার, যতই বিদ্যা থাক, কিং তপস্যা, যত বড় তপস্বী হোক, যত ত্যাগী হোক এবং যতই সে মৌন ব্রত ধারণ করুক না কেন, যে অন্তরে স্ত্রী চিন্তা করে, নারী চিন্তা করে, সে আমাকে কোনোদিন পাবে না। যশ স্ত্রী ভীর মনোহৃতম, কত কঠিন কথা। তাই শাস্ত্রে বলছেন আনুগত্য স্বীকার করে প্রভুর উপাসনা করার কথা, যেখানে সেখানে মস্তক বিক্রয় করা যাবে না। আমরা মূল প্রসঙ্গে আসছি। উদ্ধবজি তিনি দেখলেন এই গোপীগণের যে মহিমা, তাদের যে হাবভাব আমি দেখলাম, এই গোপীগণই হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকেও সকলের থেকে শ্রেষ্ঠা শ্রেষ্ঠ। এই ব্রজবাসীরাই শ্রেষ্ঠ, এই ব্রজ গোপীরাই শ্রেষ্ঠা। সুতরাং আমি এই গোপী চরণে মস্তক বিক্রয় করব। তাতেও উদ্ধবজির ভয় হচ্ছে। আমরা এতক্ষণ যাবৎ শ্রবণ করছিলাম আনুগত্য প্রসঙ্গে কিছু প্রসঙ্গ উঠে এসেছে। উদ্ধবজি ভয় পাচ্ছেন, তাই তো, আমি যে তাদের কাছে বিক্রি মানে সমর্পণ করতে চাই, কিন্তু তাদের যে যোগ্যতা তারা কি আমায় গ্রহণ করবে? তাই এবার মতকে পাল্টাচ্ছেন। কেন? যে এই গোপীগণের চরণে আমি আমাকে সমর্পণ করব সেই যোগ্যতাই আমার নেই। মত পাল্টাচ্ছেন যে না, আমি তাদের দাস হব। উদ্ধবজি তো দাস, দাস্য রসের রসিক, প্রভুর সেবক, তাই ভাবছেন প্রভুর প্রেয়সীগণের দাস হওয়ার, সেবক হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। তাহলে কি করবেন ভাবছেন, কি করা যায়? তখন বলছেন, আশামহ চরণরেণু জুষামহম স্যাং বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম যা দুস্তেজম সজনমার্জ পথম হিত্বা ভেজুর্মুকুন্দ পদবীং শ্রুতভীর বিমৃগ্যাম। আহা, মত পাল্টিয়ে ফেলছেন যে আমি গোপীগণের চরণের দাস হব সেই যোগ্যতা আমার মধ্যে নেই। উত্তম হইয়া আপনারে অধম মানে সেই তো প্রধান, সেই তো বৈষ্ণব প্রধান। উত্তম সর্বগুণে গুণান্বিত হয়েও নিজেকে যে অধম মনে করে সে শ্রেষ্ঠ। আমার মতন অধম হয়ে নিজেকে উত্তম মনে করা, এটা কত অপরাধজনক। কিন্তু চৈতন্য চরিতামৃতে বলছেন, মহামহান হয়েও উত্তম হয়েও নিজেকে অধম মনে করবে, আমি তো কিছু জানি না, আমি তো কিছু বুঝি না, আমার তো প্রভুর উপাসনার কোনো কিছুই নেই, দীনতা দৈন্য। উদ্ধবজি মহারাজের মতন প্রকাণ্ড ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয়, সর্বাধিক নিকটের, যিনি জীবতত্ত্বের মধ্যেও পড়েন না, কোথাও কোথাও বলা হয়েছে, সেই উদ্ধবজি তিনি বলছেন, আমি অযোগ্য এই গোপীগণের চরণের দাস হওয়ার জন্য, অযোগ্য আমি। তাই উদ্ধবজি কি বলছেন, আশা মহ চরণ রেণু জুষামহম স্যাং বৃন্দাবনে কিমপি গুল্ম লতৌষধীনাম যা দুস্তজম সজন মার্জ পথঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবিং শ্রুতিভীর বিমৃগ্যাম। উদ্ধবজি তখন ভাবছেন যে না, আমি বৃন্দাবনে এই গোপীদের চরণ রেণু প্রাপ্ত হব বলে আমি এই ব্রজে গুল্ম তৃণ, ছোট ছোট গুল্ম তৃণ হতে চাই, হয়ে জন্মগ্রহণ করতে চাই। অহৌ সেই ব্রজদেবীগণ তাদের দুস্তেজ পতি, তাদের সংসার, তাদের স্বজনগণকে ত্যাগ করেছে, আর্যপথ শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে তারা শ্রীকৃষ্ণের চরণকে সম্বল করেছে এবং সমস্ত শ্রুতিগণের অন্বেষণীয় মুকুন্দ শ্রীকৃষ্ণে প্রাপ্তি মার্গকে তারা আশ্রয় করেছে, এমন যে গোপীগণ সেই গোপীগণের চরণ রেণু সংসেবী বৃন্দাবনস্থ আমি লতা ঔষধি মধ্যে কোনো একটি যদি হতে পারি, আহা আমি অযোগ্য তাদের চরণের দাস হওয়ার জন্য। সম্বিতের মূর্তি সমস্ত শাস্ত্রবেত্তা ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয় ভক্ত উদ্ধবজি এই কথা বলছেন, তাহলে সাধারণের কি কথা। শ্রীল সনাতন গোস্বামী পাদ বৃহৎ তোষণী টিকাতে এবং শ্রী জীবগোস্বামী পাদ লঘু তোষণী টিকাতে বলেছেন যে এখানে উদ্ধবজি তিনি কি বলতে চেয়েছেন, যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য প্রেয়সী এই ব্রজ রামাগণের ঊর্ধ্বে আর কেউ নেই, তাদের মহিমাকে প্রচার করেছেন। শ্রীল সনাতন গোস্বামী পাদ যখন এই গোপীগণের কথা লিপিবদ্ধ করতে চলেছিলেন তার বিভিন্ন টিকাতে গ্রন্থের, তখন গোপীদের চরণ বন্দনা করার পর উদ্ধবজির চরণ বন্দনা করেছিলেন, বলছেন হে উদ্ধব, হে ভক্তপ্রবর উদ্ধবজি, তুমি আমাকে কিঞ্চিত কৃপা করো যাতে আমিও জগজীবের মঙ্গলার্থে কিঞ্চিত লিপিবদ্ধ করতে পারি, তাই তুমি আমার প্রতি কৃপা করো, আমার প্রতি দয়া করো, আমি যাতে সেই ব্রজ রামাগণের কিঞ্চিত প্রেম ভক্তির কথা লিখতে পারি, আমার কোনো যোগ্যতা নেই। নিত্যপরিকর সনাতন গোস্বামী রূপগোস্বামী আদি আদি তারা পর্যন্ত প্রার্থনা করেছেন, রাধারানীর চরণে প্রার্থনা করেছেন যে আমাদের কোনো যোগ্যতাই নেই। উদ্ধবজি তিনি বলছেন যে আমি যেন ব্রজে তৃণ গুল্ম হয়ে জন্মগ্রহণ করতে পারি, তাহলে আমার জীবনটাই ধন্য হয়ে যাবে, সেই গোপীদের চরণ রেণু আমার মস্তকে পড়বে, আহা তাতে আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। তাহলে চিন্তা করুন যে এই ব্রজের মহিমা কেমন, এই ব্রজে বাস করলেই হবে না, এই ব্রজের ভাবকে জানতে হবে, ব্রজে তো অনেকেই বাস করছে কিন্তু প্রকৃত অর্থ, প্রকৃত দৃষ্টি, প্রকৃত জ্ঞান চক্ষু উৎপন্ন না হলে হেতো অপরাধ হয়ে যায়। ব্রজের পশু পক্ষী বৃক্ষাদি তারা সাধারণ কেউ না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক বৃক্ষাদি আছে, কিন্তু এই ব্রজের বৃক্ষ তারা সাধারণ কেউ না। উদ্ধবজি প্রতিপাদন করলেন, পরম ভক্ত উদ্ধবজি ব্রজে বড় বৃক্ষ নয়, গুল্ম লতা তৃণাদি রূপে জন্ম প্রার্থনা করছেন। কেন? গোপী পদরেণু মস্তকে পড়বে বলে। তাতে কি হবে? উদ্ধবজি বলছেন, আমার জন্মটাই সার্থক হয়ে যাবে। সে প্রসঙ্গে আরো অনেক কথা আমরা টিকা টিপ্পনির মাধ্যম থেকে এর পরবর্তী অংশ শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা হলে পুনঃ আগামী দিবসে ঠিক ভোর 5টা থেকে আমরা পুনঃ শ্রবণ করব বলে আশা রেখে অদ্যকার দিনের কথার বিরাম এখানে দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।